اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: صوموا عاشوراء وخالفوا فيه اليهود، إلى آخر الحديث. বয়ান চলতেছিল হালাল হারামের বিষয়। কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নিয়েছে হারাম জিনিসের মাধ্যমে। সুস্বাদু খাদ্যের নামে আমাদেরকে শুকর আরো বিভিন্ন জিনিস তারা খাওয়াইতেছে। এ ব্যাপারে সতর্ক থাকা আমাদের জন্য জরুরি। সূরা ফাতিহায় বলা হয়েছে গায়রিল মাগজুব আলাইহিম ওয়ালাযাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এই আয়াতটা যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ লাগাই দিলেন, কেন? এই জন্য দিলেন কিয়ামত তাক তাদের ষড়যন্ত্র চলবে। কিয়ামত তাক মুসলমান যাতে সবসময় মনে রাখে তো ওরা আমাদেরকে ধ্বংস করতে চায়, বেইমান বানাইতে চায়, এটা সবসময় যাতে মনে রাখে এই জন্য এই আয়াতখানা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখেছেন, গায়রিল মাগজুব আলাইহিম ওয়ালাযাল্লিন। মাগজুব বলতে ইহুদ বোঝায়, মূর্তি পূজক বোঝায়। এরা হল ইসলামের প্রথম সারির দুশ্মন। ওয়ালাযাল্লিন বলতে খ্রিস্টান বোঝায়। এই ব্যাপারে কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ছয় নম্বর পারার শেষ আয়াত, ছয় নম্বর পারার শেষ পৃষ্ঠা, শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দুশ্মনদের তালিকা দিয়েছেন, এক নম্বর দুশ্মন কে, দুই নম্বর কে, আল্লাহ নিজে তালিকা দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান্না ফি আদাওয়াতান للذين آمنوا اليهود والذين أشركوا তোমাদের সবচেয়ে কঠিন দুশ্মন পাইবা ইহুদিদেরকে আর মূর্তি পূজকদেরকে। এক নম্বর এই দুটো কাজ। আর এই দুটার মধ্যে দেখেন কি পরিমাণ গলায় গলায় খাতির মুসলমান ধ্বংস করার জন্য। এটাই আল্লাহ বলছে। তো যাই হোক, হালাল হারামের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি বলেছিলাম যে আরো কিছু আলোচনা চলবে। মাসখান দিয়ে আশুরা রোজা আসার কারণে ওই আলোচনাটা আপাতত হইতেছে না, রোজার ব্যাপারে বলা হইতেছে, ওটা ইনশাআল্লাহ পরে হবে। আবার হালাল হারামের আলোচনা আল্লাহ তৌফিক দিলে পরে হবে। সামনের মঙ্গলবার আশুরা রোজা রাখতে হবে, তার অনেক ফজিলত, পিছনের এক বৎসরের গোনা মাফ হয়ে যায়। এবং রমজান ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল। রমজান একটা পর্যায়ে রমজান আসছে, তার আগে সব মুসলমানরা আশুরা রোজা রাখত। এটা কিভাবে শুরু হল? হিজরতের পরে নবীজি যখন মদিনায় গেলেন, তো এক এলাকা দিয়ে যাইতেছিলেন, ইহুদি এলাকা। তো দেখলেন যে ওরা রোজা রাখছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলেন এটা তোমাদের কিসের রোজা? ওরা বলল যে এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে দুশ্মন ফেরাউন, এই ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনকে ডুবাই মারছিলেন লোহিত সাগরে, আর মূসা আলাইহিস সালাম তার উম্মতকে মুক্তি দিয়েছিলেন। তার শুক্রিয়া স্বরূপ উনিও রোজা রাখছেন, আমরাও রাখি। মূসা আলাইহিস সালাম রাখছিলেন, আমরাও। তখন নবীজি বললেন মূসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য তো আমরা বেশি হকদার, তোমরা তো ওনার শরীয়তকে উল্টাপাল্টা করে ফেলছো, আমরা বেশি হকদার। তখন তিনি মুসলমানদেরকে এই দিন রোজা রাখার হুকুম করলেন। এই হল হাদিস, সহি হাদিস। এই হাদিসে একটা কথা বোঝা গেল, হুজুর মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। কেন? মক্কায় থেকে দিন কায়েম করা যাইতেছে না, দিনের উপরে চলা যাইতেছে না, জুমা কায়েম করা যাইতেছে না, নানা সমস্যা। এর দ্বারা বোঝা গেল কেউ যদি এমন কোন এলাকায় থাকে যে এলাকায় থেকে দিনের উপরে চলা যায় না, সব লোকজন গোমরা, বেদাতি, এতাতি, সব এই অবস্থা, তখন তাকে ওই এলাকা ছেড়ে যে এলাকায় সহি মুসলমান আছে ওই এলাকায় চলে যেতে হবে। আল্লাহ বলছেন ইন্না আরদি ওয়াসিয়াত ফাইয়্যা ফাবুদুন, আমার জমিন প্রশস্ত, যেখানে গেলে তুমি আমার হুকুম মানতে পারবা, এমন জায়গায় চলে যাও। হুজুর চলে গেছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এই হাদিস দ্বারা আরেকটা কথা বোঝা গেল, নবীজি গায়েব জানতেন না, নবীজি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন তাহলে ওদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না যে তোমরা কিসের রোজা রাখছো। তিনি একাই বুঝতে পারতেন যে আসরের রোজা রাখছে, জিজ্ঞাসা করে জানতে হলো কেন? তাহলে তিনি গায়েব। হ্যাঁ, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আলাইহিস সালাম যতটুক জানাইছেন অতটুক জানতেন, ওর বেশি জানতেন না। কাজে এই বিশ্বাস রাখা যে তিনি সকল গায়েব জানেন, ইমান বিধ্বংসী। তিন নম্বর, হার জামানায় আল্লাহ মমিনকে সাহায্য করবেন। ওই জামানায় হাত মুসাকে সাহায্য করছেন, তার উম্মতকে পার করে দিচ্ছেন, তা ওই জামানার সাথে খাস না, কেমন তাক আল্লাহ মমিনদেরকে সাহায্য করবে। বাহ্যিক দেখা যাবে অনেক বিপদ পরেশানি, ওর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা রাস্তা করে দিবে। আমার নাসর ইল্লা মিন ইনদিল্লাহ, কোরআন শরীফ আছে, সাহায্য আমার পক্ষ থেকে আসবে। আর একটা কথা বোঝা গেল ওই হাদিসে, যে মূসা আলাইহিস সালাম যে দুশ্মন থেকে মুক্তি পাইলেন লোহিত সাগর ওর তলা দিয়ে চলে গেলেন, পানি ওয়ালের মতো খাড়া ছিল, রাস্তা হয়ে গেল, উনি এই নেয়ামতের শকর আদায় করছিলেন, রোজা রাখছিলেন। তাহলে আমাদেরও দায়িত্ব, আল্লাহ আমাদের কোন নেয়ামত দান করলে সেটা শকর আদায় করা, চাই রোজার দ্বারা হোক, নফল নামাজের দ্বারা হোক, দান খয়রাতের দ্বারা হোক, আল্লাহর নেয়ামত পাইলে সাথে সাথে কি করা, শকর আদায় করা। শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেয়, আর না শুকরি করলে আল্লাহ নেয়ামতকে ছিনায় নেয় এবং আজাব আজাবে পাকড়াও করে দেন। এই হাদিস দ্বারা এই আশুরা রোজা কিভাবে আসছিল এটা বোঝা গেল। অনেকেরই ভুল ধারণা যে ইমাম হুসাইন একদিন শহীদ হয়ে গেছিল এই জন্য এই রোজাটা আসছে। নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন এই রোজা তাদের থেকে জানলেন, তখন হুসাইন হয়েছে কিনা বা হইলেও শিশু, কিন্তু ওনার শহীদ হওয়া থেকে এই রোজা শুরু হয়নি, বরং ওনার শহীদটাকে আরো মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ এই দিনে ঘটাইছেন। ওটা ভুল ধারণা। তো একটা হাদিস থেকে আমি কয়েকটা মাসআলা আপনাদেরকে বললাম, কাজে এটা আসতেছে সামনের মঙ্গলবার আশুরা, ওই দিনে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখতে চেষ্টা করব। তো ফরজ না, রমজান আসার পরে এটা নফল হয়ে গেছে। তবে নবীজি বলছেন তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো, হয় এর আগে একটা রাখো না হয় পরে একটা রাখো, অথবা আগে পরে মিলে আর দুটা বাড়াই দাও, একটা রাখলে হবে আর দেখো দুটা রাখে আগে একটা পরে একটা, তাও কোনো ক্ষতি নেই। আবার দেখো শুধু একটাও রাখে এটাও কোনো গোনা হবে না, অনেক লোক কমজোর আছে দুটা পারে না তিনটা পারে না একটা হলে পারে, আচ্ছা ঠিক আছে একটা রাখা কোনো অপরাধ না গুনা না, ওটা উত্তম, আগে পরে একটা বৃদ্ধি করা উত্তম। এই দিনের করণীয় হল রোজা, আর কি ইস্তিগফার। এই দিনে পূর্বের অনেক জাতিকে আল্লাহ ক্ষমা করেছেন, তাদের পরে বিপদ আসার কথা ছিল তারা তওবা করছে আল্লাহ মাফ করে দিচ্ছে, এবং আল্লাহর ওয়াদা আছে আমি ভবিষ্যত এই দিনে আরো অনেক মানুষকে মাফ করব। তাহলে সেই সুযোগটা আমাদের নেওয়া দরকার, এই দিনে পিছনে মাফ করছেন সামনেও মাফ করবেন। কাজে তসবিলে আমরা ইস্তিগফার পড়ি 100 বার 200 বার 500 বার যা তৌফিক হয়। আর একটা নসিহত হলো এই দিনে মূসা আলাইহিস সালামের ঘটনা শোনানো হল, আল্লাহ ওনাকে মুক্তি দিছিলেন। এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক প্রতিষ্ঠার জন্য সপরিবারে শহীদ হইলেন। হকের একটা জজ্বা থাকতে হবে, বাতিলের সাথে কোনো আপোষ নেই। একটা লোক যখন হকের উপর আছে আমরা তার সাথে আছি, হকের উপরে নেই কোনো সম্পর্ক নেই। পড়েন না দোয়া কুনুতে অনাত্রুকু মাই আফজুরুকা, যে আপনাকে নাফরমানি করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চাই যত বড় পীর পয়গম্বর হোক, যত বড় সৈয়দ বংশের হোক, যত বড় সিদ্দিকী বংশের হোক, কোন সম্পর্ক নেই। হক বড় জিনিস, দিন বড় জিনিস, দিনের মানদণ্ডে যে হকের উপর আছে তাকে শ্রদ্ধা করতে হবে, যে নেই তার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই, তার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই। দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়ে দিছে যে এই লোক নতুন একটা জামাত সৃষ্টি করতেছে, ইসলামের মধ্যে নতুন একটা ফিরকা সৃষ্টি করতেছে, এবং পুরা ভারতের যে একটা বিফাক, বিফাকের বাংলা কি, হ্যাঁ এই যারা পরীক্ষাকে কন্ট্রোল করে বোর্ড, পুরা ভারতের যে কওমি মাদ্রাসার বোর্ড পুরা ভারত জুড়ে, এর মধ্যে অনেক বড় বড় আলেম ওলামা রয়ে গেছে, তাদেরও সম্মিলিত ফতোয়া এই যে ওনার ভুলগুলো জমা করলে 1000 পার হয়ে যাবে, 1000। সেখানে ওনারা কয়েকদিন আগে ভারত থেকে একটা জামাত আসছিল, সব ওলামায়ে কেরাম এক একজন এক এক প্রদেশের, তারা আমাকে একটা কাগজ দিল যেন সংক্ষিপ্ত ভাবে 25-30টা ভুল ওনারা লিখছেন, বাকিগুলো কিতাবের হাওলা দিতে, বাকিগুলো অমুক কিতাবে আছে। সেই 25-30টা এরকম তার এক একটা মানলে ইমানের জন্য হুমকি, ইমান নষ্ট হয়ে যেতে পারে, কোন মিল নেই ইসলামের সাথে। যেমন বলতেছে মসজিদে নামাজ পড়া আসল কাজ না, আসল কাজ হল তালিম। তো মসজিদে নামাজ পড়া আসল কাজ না, এটা তো আগে মওদুদী সাহেব বলে গেছিল, নামাজ আসল কাজ, তালিম 2 নম্বর। উনি বলছে তালিমটা আসল কাজ, নামাজটা হল ওর আনুষঙ্গিক কাজ। নামাজ কোনদিন আনুষঙ্গিক হয়? ইমানের পরে তো নামাজের পজিশন। এই মারাত্মক মারাত্মক কথা যা কোরআন হাদিসের বিরুদ্ধে, এইগুলো কোত্থেকে পায় আল্লাহ বেহতর জানে। এই জন্য এটা একটা গোমরা জামাত, মওদুদী জামাতের মতো এটা একটা গোমরা জামাত। এখানে ভক্তি শ্রদ্ধা করা, নিজের ইমানকে নষ্ট করা, আল্লাহ হেফাজত করুন। কথাটা কোত্থেকে আসছে? ইমাম হুসাইন সপরিবারে শহীদ হলেন কিসের জন্য? হকের জন্য। কিন্তু আমরা যেন ব্যক্তি পূজা না করি, হকের সাথে থাকি। ইমাম হুসাইনের কিসরা শিক্ষা দেয়, হকের উপর থাকো, ব্যক্তি পূজা বন্ধ করো। ইসলামে কোন ব্যক্তি পূজা নেই। এই হল এই দিনের করণীয়। একটা জয়ীফ হাদিসে আসছে, তা সুন্নত মনে না করে আমল করা যায়? সুন্নত মনে না করে এই রাত্রে যদি পরিবারকে একটু ভালো খানার ব্যবস্থা করা যায়, তো আল্লাহ তাআলা তার সারা বৎসরে বরকত দান করেন। এটা মাওলানা থানবি ওনার খুতবার মধ্যে হাদিসটা আসছে। সুন্নত মনে না করে আমরা আমল করতে পারি, সোমবার রাত্রে পরিবারের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানা দিলাম। তো এগুলো গেল করণীয়। বর্জনীয় কি? এই যে আলোক সজ্জা করে মসজিদে, খুব বৈধ ছোট ছোট বাতি লাগায়, এলো না জায়েজ। তাজিয়া মিছিল বের করে, এই মিছিল বের করা, ওই মিছিলের সাথে যাওয়া, ওই মিছিলের তামাশা দেখা, এসব না জায়েজ। হালুয়া রুটি করা, অনেকে হালুয়া রুটি করে, এটাও না জায়েজ। অনেকে শরবত বিতরণ করে, যে ওনারা তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়ে গেছিলেন, তো তৃষ্ণার্ত হয়েছে কারা আর আপনি শরবত খাওয়াচ্ছেন কারা? শরবত বিতরণ করে। অনেকে শরীর জখম করে ফেলে, হুসাইন শহীদ হয়েছে, আমরা কিছু শহীদ হই, এটা কোরআন হাদিসে নিষেধ। খামাকা নিজের শরীরকে জখম করা, রক্তাক্ত করা হারাম। এখন হুসাইনের মহাব্বত না, হুসাইনের মহাব্বত না, হকের উপর থাকো, হকের দাওয়াত দাও, শরীর জখম করো না। এইভাবে আরো অনেক গলত কাজ ওই দিন করা হয়। মরসিয়া পড়ে, মরসিয়া মানে শোক, শোক প্রকাশ করে। তো ইসলামে একমাত্র মহিলারা স্বামী মারা গেলে শোক পালন করতে পারবে, কতদিন? 4 মাস 10 দিন, ইদ্দত পালন বলে মহিলাদের জন্য। এছাড়া আর যে কোনো ব্যক্তির জন্য 3 দিন শোক পালন করা, সাজসজ্জা বর্জন করা জায়েজ। 3 দিন একমাত্র স্বামীর জন্য, স্ত্রী 4 মাস 10 দিন সাজসজ্জা সব ছেড়ে দিবে, না জায়েজ তাদের জন্য, সাজসজ্জা হারাম। কিন্তু অন্য যে কোনো ব্যক্তির জন্য 3 দিন। এখন যে এরা হুসাইনের জন্য, ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলার জন্য শোক পালন করতেছে, দেখি 3 দিনের মধ্যে পড়তেছে? হ্যাঁ, কি যে শোক, তার জন্য দোয়া করো, শোক পালন করার দরকার নেই। একবার এক আরব দেশের থেকে তবলিগ জামাত আসছিল, তোরা দেখে কিছু লোক এরকম মহারমের মিছিল বের করছে, বললো কিসের মিছিল এটা? বললো ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, তাই ওরা শোক পালন করতেছে। তোরা শুনে আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, উনি 1500 বছর আগে শহীদ হয়ে গেছে আর এরা এখন জানছে এটা? তারা মনে করছে ওরা এই বছর জানতে পারছে যে এই দিনে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। 1500 বছর পরে শোক পালন করা যায়, তোর মাথায় আসে না। এই জন্য তারা বলতেছিল অনেক আগে শহীদ হয়ে গেছে, এই বছর শোক পালন করতেছে কেন? আশ্চর্য হয়ে গেছে। তবে এই শোক পালন করা, অনেকে মনে করে এই দিনে নিজের ছেলেকে ইমাম হুসাইনের নামে ভিক্ষুক বানায়, যদি ভিক্ষা করানো হয় তো তার হায়াত বেড়ে যায়। সব কুসংস্কার, নাজায়েজ, আমরা এগুলো থেকে দূরে থাকি, এগুলো থেকে দূরে থাকি। এমনকি অন্য যে কোনো দিন কারবালার আলোচনা জায়েজ, কারবালায় কি ঘটছিল। আমার লেখা ইসলামে খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, এই বইতে কারবালার পুরা ইতিহাস আপনারা পাবেন। এই আলোচনা বছরের যে কোনো দিন জায়েজ, কিন্তু আশুরার দিন এই আলোচনা করা, এই মাহফিল করা নাজায়েজ। কি জন্য? শিয়া নামে একটা কাফের ফেরকা আছে, তারা দাবি করে মুসলমান, এই ইরানে যারা আছে এরা দাবি করে আমরা মুসলমান, কিন্তু সারা দুনিয়ার ওলামাদের ফতোয়া এরা কাফের, এরা আমাদের এই কোরআনকে অরিজিনাল মানে না। বলে তোমাদের কোরআনে তো 6000 আয়াত, অরিজিনাল কোরআনে নাকি 17000 আয়াত, দেখাও। কয়না এটা আমাদের ইমামের কাছে আছে, উনি মেঘের মধ্যে আছেন। কি আজীব কথা বলে তারা, এই কোরআনকে যে অস্বীকার করে তার ইমান থাকে? যতই আমেরিকার ইরান হুমকি ধামকি করে, আসলে কিন্তু দুটোটা এক, ভিতরে ভিতরে কিন্তু বন্ধুত্ব ঠিক আছে। তা আমাদেরকে ধোকা দেওয়া হয়, আমাদেরকে ধোকা দেওয়া হয়, ধোকা। যাই হোক, এটা একটা কাফের ফেরকা, এই ফেরকার ব্যাপারে কি বলতেছিলাম? ওরা এই এই দিনে কারবালার আলোচনা খুব গুরুত্ব সহকারে করে, 10ই মুহররম কারবালার আলোচনা খুবই গুরুত্ব সহকারে করে, বিরাট মাহফিল করে প্রত্যেক মহল্লায় মহল্লায়। আমরাও যদি করি তাহলে ওদের সাথে সামঞ্জস্য হয়, আর কোন কাফের সাথে সামঞ্জস্য সৃষ্টি করা শরিয়তে নাজায়েজ, হারাম। এই জন্য বললাম কারবালার ঘটনা ঠিক বাস্তব, তাই বলে মীর মুশাররফ যেটা লিখছে বিষাদ সিন্ধুর মধ্যে ওটা কিন্তু মিথ্যা, বানাওয়াট। মীর মোশাররফ হোসাইন একটা বই লিখছে, এর নাম বিষাদ সিন্ধু। মানুষ পড়ে আর কান্দে, অথচ মিথ্যা ওটা না, সহি ইতিহাস ওলামায়ে কেরাম লিখছেন। এটা বারো মাসই বয়ান করা যাবে, কিন্তু দশই মুহররম আশুরার দিন শিয়া কাফের ফেরকা তাদের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে দশই মুহররম এই আলোচনা নিষেধ। বাস রোজা রাখেন, ইস্তেগফার করেন, শহীদদের জন্য দোয়া করেন এবং নিজের ভিতরে হকের জজ্বা পয়দা করেন যে আমি মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ হকের উপরে কায়েম থাকবো, যে যাই বলুক। এই দোয়া করি আপনারা, আল্লাহ তাআলা এই আশুরা থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।